الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله ধারাবাহিক অনুষ্ঠান সৎ পথে আহ্বান নিয়ে দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি যার নেকি দাওয়াত সম্পর্কিত। আর সাথে থাকেন একজন মোবালিকে দাওয়াত ইসলামী। আজকেও আমাদের অনুষ্ঠানের মধ্যে প্রতি পর্বের ন্যায় নূর হোসেন মোজাদ্দিদি ভাই, তিনি আমাদের সাথে উপস্থিত রয়েছেন। আজকেও তার থেকে আমরা মাদানী ফুল শ্রবণ করব। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরূদ পাক পাঠ করার ফজিলত সম্বলিত হাদিসে মোবারকা শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার আমার উপর দুরূদ পাক পাঠ করে, আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন তার সুপারিশ করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আসুন আমরাও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাক পাঠ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি অনুষ্ঠান সৎ পথে আহ্বান নিয়ে। এই অনুষ্ঠানে আমরা প্রতিটি পর্বে চেষ্টা করি যে এক একজন আম্বিয়াই কিরাম আলাইহিমুসসালাম এর জীবনী, অর্থাৎ তিনি কিভাবে নেকি দাওয়াতকে প্রচার প্রসার করেছেন, তার যারা উম্মত ছিল, হাওয়ারি ছিল, তারা কিরূপ আচরণ করতেন ওই নবী আলাইহিস সালামের উপর, এই সকল বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। অন্যান্য পর্বে আমরা চেষ্টা করেছি নেকি দাওয়াত, এটি প্রতিটি মুসলমানের দেওয়া দরকার। নেকি দাওয়াত যখন আমরা প্রদান করব, নেকি দাওয়াতের প্রচার প্রসার করব, আস্তে আস্তে নিজে, নিজের পরিবারবর্গ, নিজের আত্মীয় স্বজন, নিজের সমাজ, রাষ্ট্র সবকিছু ইনশাআল্লাহ তাআলা ভালো হবে, সংশোধন হবে ইনশাআল্লাহ তাআলা। তো নূর হাসান ভাই আমাদের সাথে আছেন, তার সাথে কথা বলবো আজকে কোন নবী আলাইহিস সালাম এর সম্পর্কে আমরা আলোচনা শ্রবণ করব। নূর হোসেন ভাই কেমন আছেন?
জি আলহামদুলিল্লাহ, আলা কুল্লি হাল, আপনি কেমন আছেন?
আল্লাহ তাআলার দয়া, মাশাআল্লাহ। তো নূর হোসেন ভাই, আমরা প্রতিটি পর্বে আপনার থেকে আলোচনা শ্রবণ করি। বিগত পর্বগুলোতে আমরা আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাম তাদের সম্পর্কে শ্রবণ করেছি। তো আজকে আমরাও নেকি দাওয়াত সম্পর্কে কিছু মাদানী ফুল শ্রবণ করব। আমরা যারা রয়েছি, আমাদের ইলমে আমলে এই ব্যাপারে একটু বৃদ্ধি বিকাশ ঘটে, যাতে আমরাও মানুষকে নেকি দাওয়াত প্রদানের জন্য নিজেরা উৎসাহিত হই। তো আজকে কোন নবী আলাইহিস সালামের জীবনী সম্পর্কে আপনি আমাদেরকে বর্ণনা করার চেষ্টা করবেন?
ইনশাআল্লাহ, আজকে আমরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাদের জন্য ইনশাআল্লাহ আজকে আমরা আল্লাহ তাআলার নবী হযরত শুআইব আলাইহিসসালামের নেকির দাওয়াতের বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব।
শুআইব আলাইহিসসালামের জীবনী নিয়ে আমরা আলোচনা করব, তিনি কিভাবে তার উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন। দর্শকবৃন্দ, আমরা নূর হোসেন ভাই থেকে শ্রবণ করলাম, শুআইব আলাইহিসসালামের কথা আমরা কোরআনে পাকেও শুনেছি। কোরআনে পাকে যে সকল নবী আলাইহিমুসসালাম, আম্বিয়া কিরাম আলাইহিমুসসালামের আলোচনা এসেছে, এদের মধ্যে থেকে অন্যতম হচ্ছেন শুআইব আলাইহিসসালাম। তার সম্পর্কে শ্রবণ করব যে কোরআনে পাকে তার দাওয়াতের ব্যাপারে কিছু আছে কিনা, যে তিনি কিভাবে তার উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন, তার উম্মতের যারা তার সঙ্গী ছিল, হাওয়ারি ছিল, তাদের বৈশিষ্ট্য কেমন ছিল, পাশাপাশি এই শুআইব আলাইহিসসালামের দাওয়াত থেকে তার উম্মতরা তার দাওয়াত পে কি করেছে, কি রিয়্যাক্ট করেছে, এ সকল ব্যাপারে শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা। প্রথমে নূর হোসেন ভাই আপনার কাছে আসবো যে কোরআনে পাকে কি শোয়েব আলাইহিস সালামের দাওয়াতের ব্যাপারে কিছু এসেছে কিনা?
জি অবশ্যই সোহেল ভাই, কোরআনুল কারীমের মধ্যে হযরত শোয়েব আলাইহিস সালামের দাওয়াতের বিষয়, তার উম্মতের বিষয় আলোচনা এসেছে। বিগত যে কমগুলো ধ্বংসপ্রাপ্ত হয়েছে,
জি জি,
আর তাদের ধ্বংসপ্রাপ্ত হওয়ার কারণে তাদের বড় বড় অন্যায় অপকর্ম ছিল।
জি,
তো যখনই কোনো কম অন্যায়ের মধ্যে, মন্দ কাজের মধ্যে লিপ্ত হয়েছিল, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কওমের মধ্যে একজন নবীকে প্রেরণ করেছিলেন। তো হযরত শুআইব আলাইহিস সালাম এর উম্মত যখন বিভিন্ন অন্যায় অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবী হযরত শুআইব আলাইহিস সালামকে ওই উম্মতের মাঝে প্রেরণ করেছিলেন। আর এই বিষয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সূরা আরাফের মধ্যে ব্যাপক আলোচনা এসেছে, ইনশাল্লাহ আলোচনা আমরা করব। তো কোরআনুল কারিমের যে আয়াতে মোবারকা সূরা আরাফের মধ্যে 85 থেকে 87 নম্বর আয়াত, আমি আয়াতের অনুবাদের দিকে যাব না,
85, 86 এবং 87 নম্বর
এই আয়াতের মধ্যে শোয়েব আলাইহিসসালামের যে নেকির দাওয়াতের বিষয় এবং তার উম্মত যে অপকর্মের মধ্যে লিপ্ত ছিল এই বিষয়ে আলোচনা এসেছে। প্রথমত আয়াতে মোবারকের মধ্যে সর্বপ্রথম যে বিষয়টি উদীয়মান হয় সেটি হচ্ছে এই কওম শোয়েব আলাইহিসসালামের উম্মতেরা তারা আল্লাহ তাআলার হককে নষ্ট করেছিল। দ্বিতীয় যে বিষয়টি প্রতীয়মান হয় সেটি হচ্ছে বান্দার হককে তারা নষ্ট করত, অর্থাৎ তারা মাপ ও ওজনে কম দিত। এই যে শোয়েব আলাইহিসসালামের যে উম্মতের যে অন্যায় অপকর্মগুলো, এই অন্যায়গুলো কি আমাদের মাঝেও, আমরাও তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত রয়েছি, তো আমরা দেখব আলোচনার মধ্যে যে অপকর্মগুলো শোয়েব আলাইহিসসালামের উম্মতের দ্বারা সংগঠিত হয়েছিল, এই অপকর্ম অন্যায়গুলো কি আমাদের দ্বারা সংগঠিত হচ্ছে,
এই বিষয়গুলো আমরা দেখব। পাশাপাশি আমরা জাস্টিফাই করব যে এই বিষয়গুলো আমাদের মধ্যে আছে কিনা,
আমরা রয়েছি কিনা।
যদি আমাদের মধ্যে থেকে থাকে, দর্শকবৃন্দ, আমরা চেষ্টা করব এই কাজগুলো থেকে বিরত থাকার জন্য। যখন আমরা বিরত থাকব, বেঁচে থাকার চেষ্টা করব, তখন কিন্তু আমরা সফলকাম হতে পারবো।
তো এই যে এই অন্যায় যে কাজটা, ওজন মাপে কম দেওয়া, যেটা আয়াতে মোবারকের মধ্যে এসেছে সূরা আরাফের 85 নম্বর আয়াতের মধ্যে, যে তোমরা মাপ ও ওজন পূর্ণ করো এবং মানুষকে তার দ্রব্যাদির মধ্যে কম দিয়ে ক্ষতি করো না। তো এখানে যে বিষয়টি, একে তো হচ্ছে ওজন ও মাপে কম দেওয়া, এরপর কি দ্রব্যাদিতে যখনই আমরা কোনো মানুষকে কোনো জিনিস দিই সেটা যাতে পারফেক্ট হয়, সেটার মধ্যে যাতে কোনো ত্রুটি না থাকে, এবং যদি ত্রুটি থাকে সেটা যাতে আমরা বলে দিই,
বলে দিই।
এরপর তৃতীয় যে বিষয়টি প্রতীয়মান হয় সেটি হচ্ছে এই কম শোয়েব আলাইহিসসালামের উম্মত তারা ওই জমিনের মধ্যে ফ্যাসাদ সৃষ্টি করত, তারা বিশৃঙ্খলা সৃষ্টি করত,
ফিতনা ফাসাদ,
ফিতনা ফাসাদ। চতুর্থ যে বিষয়টি তাদের মধ্যে, তাদের অন্যায় অপকর্মের মধ্যে চলে এসেছে, সেটা হচ্ছে তারা মানুষকে ভীতি প্রদর্শন করত। তো আয়াতে মোবারকের মধ্যে এসেছে এই যে মাদায়ানবাসী, যাদেরকে হযরত শোয়েব আলাইহিসসালাম উম্মত বলা হয়েছে, এই মাদায়ানবাসী তারা কি করত, তারা রাস্তার মধ্যে চৌকি পেতে মানুষকে ভয় প্রদর্শন করত, এবং যারা আল্লাহ তাআলার নবী হযরত শোয়েব আলাইহিসসালামের কাছে ঈমান আনার জন্য যেত তাদেরকে তারা বাধা প্রদান করত এবং তাদের সম্পদকে লুণ্ঠন করে নিত এবং তাদের উপর আঘাত করত। এটা ছিল তাদের অন্যায় কর্মের মধ্যে একটি অপকর্ম। এবং পঞ্চম যে বিষয়টি ছিল সেটি হচ্ছে তারা অকৃতজ্ঞ বান্দা ছিল। আল্লাহর নবী হযরত শোয়েব আলাইহিসসালাম তাদেরকে হুঁশিয়ারও করেছিলেন যখন তারা অকৃতজ্ঞ ছিল, এভাবে আয়াতে মোবারকে এসেছে যার অনুবাদ, যে স্মরণ করো তোমরা যখন সংখ্যায় কম ছিলে, অতঃপর আল্লাহ তোমাদের বংশ বৃদ্ধি করে তোমাদেরকে একটি বিরাট জাতিতে পরিণত করেছিল, এবং তোমরা সম্পদহীন ছিলে, আল্লাহ তাআলা তোমাদেরকে সম্পদ দিয়ে সমৃদ্ধশালী করেছিল, কিন্তু তারা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা
প্রকাশ করেনি।
তারা এত সম্পদশালী হওয়ার পরেও, তারা তাদের বংশকে বৃদ্ধি করার পরেও তারা কি করত, শিরকের মধ্যে লিপ্ত ছিল, তারা মূর্তির পূজা করত। আল্লাহর নবী শোয়েব আলাইহিসসালামের যে দাওয়াত ছিল এই দাওয়াতে তারা কোনো কর্ণপাত করেনি। ষষ্ঠ যেই বিষয়টি ছিল সেটি হচ্ছে এই মাদায়ানবাসী তারা হযরত শোয়েব আলাইহিসসালামকে এমন এমন প্রশ্ন দ্বারা প্রশ্নবিদ্ধ করত, মাযাল্লা, যেটা আল্লাহ তাআলার অসন্তুষ্টির কারণ। তারা এইভাবে শোয়েব আলাইহিসসালামকে বলত যে হে আল্লাহর নবী, তুমি যদি আল্লাহর নবী হও তাহলে তুমি আমাদেরকে বলো যে ইমানদারগণ যদি সৎ ও ভালো হয় আর কাফেরগণ যদি মন্দ ও পাপি হয়, তাহলে ইমানদার এবং কাফের এদের মধ্যে এই যে সম্পদের যে বিষয়, যে সম্মানের যে বিষয়, এটার মধ্যে এত তফাত কেন? যে আজকে আমরা আল্লাহ তাআলার ইবাদত গুজার বান্দা, নিজেকে আমি বলি যে আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, আমি রোজা রাখি, হজ আমার যখন ফরজ আমি আদায় করেছি, তারপর আমার সম্পদ কেন বৃদ্ধি হয় না? হ্যাঁ, তো ওইখানে আমি আরেকজনের দিকে আঙ্গুল তুলি, সে আল্লাহ তাআলার অকৃতজ্ঞ, সে নামাজ পড়ে না, কিন্তু সে সম্পদশালী, অভিযোগ করে থাকি মাযাল্লাহ, এটা তো কুফরি, এটা তো কুফরি বাক্য, আমাদের জবান দিয়ে হয়ে যায়। তো এই সেম কিন্তু কি এই মাদিয়ানবাসী যারা ছিল, তারাও কিন্তু আল্লাহ নবী শোয়েব আলাইহিসসালামকে বলেছে, কাফেররা যদি আল্লাহ তাআলার নাফরমানমূলক বান্দাই হয় তাহলে আল্লাহ তাআলা কেন তাদেরকে সম্পদশালী করলো, কেন তাদেরকে এত সম্মান দিল, আর তুমি যাদেরকে ইমানদার বলছো তাহলে তাদের অবস্থা আমাদের থেকে এত করুণ কেন? তো আল্লাহর নবী তখন বললেন, অপেক্ষা করো। তো এই আয়াতে মোবারকা যার অনুবাদ এরকম যে অপেক্ষা করো যতক্ষণ না আল্লাহ তাআলা আমাদের মাঝে ফয়সালা করেন, বস্তুত তিনি শ্রেষ্ঠ ফয়সালাকারী।
তো দর্শকবৃন্দ, এখানে চিন্তা করার বিষয় যে শোয়েব আলাইহিসসালামের যে উম্মত ছিল, যারা হাওয়ারি ছিল, তাদের মধ্যে যেই অপকর্মগুলো কাজ করত, তারা যেই সকল খারাপ কাজ করত, এই কাজগুলো বর্তমান কিন্তু আমাদের মধ্যেও দেখা যায় যে তাদের মধ্যে যে বৈশিষ্ট্য ছিল খারাপ কাজের, এই কাজগুলো আমাদের মধ্যে হচ্ছে। আমরাও মানুষকে ধোকা দিচ্ছি, প্রতারণা করছি, মালের মধ্যে ওজনে কম বেশি করছি, ত্রুটিপূর্ণ মাল দিচ্ছি, আল্লাহ তাআলার অকৃতজ্ঞতা প্রকাশ করছি, বিভিন্ন গুনাহের কাজ আমরা করছি। দর্শকবৃন্দ, শোয়েব আলাইহিসসালাম তার উম্মতের এই অপকর্মের পরিবর্তে কিভাবে দাওয়াত দিয়েছেন আমরা শুনবো। শোয়েব আলাইহিসসালাম কিভাবে তার উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন?
জি সোহেল ভাই, আল্লাহ তাআলা অনেক বড় দয়াবান। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে অবকাশ দিয়ে থাকেন, সে পাপী হোক নেককার হোক। কারণ দুনিয়াতে তো আমরা রয়েছি সোহেল ভাই, তো আমি চাইলে নেকি করতে পারবো, আমি চাইলেই গুনাহ করতে পারবো, এই স্বাধীনতা আমার কাছে আছে। কিন্তু আল্লাহ তাআলার হুকুমও আমার কাছে রয়েছে, যে আল্লাহ তাআলার হুকুম এটা রয়েছে যে আমি যদি ভালো কাজ করি, ভালো কাজের জন্য আমার জন্য প্রতিদান জান্নাত, যদি আমি খারাপ কাজ করি আমার জন্য প্রতিদান জাহান্নাম। তো আল্লাহ তাআলা আমাদেরকে অবকাশ দিয়ে থাকেন, তো এটার সুযোগ যদি আমি খারাপ কাজের মধ্যে নিয়ে নিই তাহলে আমার প্রতিদান জাহান্নাম। তো ঠিক শোয়েব আলাইহিসসালামের কম, তারাও কিন্তু অবকাশ পেয়েছিল। তাদেরকে আল্লাহর নবী হযরত শোয়েব আলাইহিসসালাম তাদেরকে এই জন্য বাধা প্রদান করেছিল। আল্লাহর নবী সব সময় তাদেরকে বলেছিল, তোমরা এই অন্যায় অপকর্ম থেকে নিজেদেরকে বিরত রাখো। এই বিষয়ে আয়াত মোবারকা রয়েছে সূরা আনকাবুতের মধ্যে, যার আয়াতের সারাংশ এরকম, হযরত শোয়েব আলাইহিসসালাম বলেন যে আমি তোমাদেরকে বলছি তোমরা এই অন্যায় অপকর্ম থেকে নিজেদেরকে বিরত রাখো। যে শোয়েব আলাইহিসসালাম তার উম্মতকে বলেছেন যে আমি যে দাওয়াত দিচ্ছি তোমাদেরকে, এই দাওয়াতের জন্য আমি তোমাদেরকে কোনো প্রতিদান চাই না, আমার প্রতিদান আমার প্রতিপালককে আমাকে দিবেন। তো এইভাবে তিনি তাদেরকে নিষেধ করেছেন। এরপর সূরা আনকাবুতের মধ্যে এসেছে যে হযরত শোয়েব আলাইহিসসালাম বলেন, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো শেষ দিবস, অর্থাৎ আখিরাতের উপর বিশ্বাস রাখো, তোমরা পৃথিবীতে অনর্থ বিশৃঙ্খলা সৃষ্টি করো না। তো এইভাবে করে হযরত শোয়েব আলাইহিসসালাম তার উম্মতকে নেকির দাওয়াত দিয়েছিলেন, জি, তাদেরকে গুনাহ থেকে বাঁচার জন্য তাদেরকে আহ্বান করেছিলেন।
দর্শকবৃন্দ, আসলে মৃত্যু আমাদেরকেও বরণ করতে হবে, আমরা একদিন মৃত্যুবরণ করব, কিয়ামতের দিন আমাদেরকে উঠানো হবে, ওই কিয়ামতের দিন আমাদের ফয়সালা হবে। এই কিয়ামতকে বিশ্বাস রেখে আমাদেরকে উচিত আমরা যেন নেক আমল করি, পাশাপাশি গুনাহের কাজ থেকে বিরত থাকি। যদি আমরা গুনাহ থেকে বিরত না থাকি, আমরা যদি নেক আমল না করি, তাহলে আমাদের অবস্থাও অন্যান্য জাতি যারা রয়েছে তাদের মতো হবে, কিয়ামতের দিন আমরাও লাঞ্ছিত হব। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে নিক। দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানের মধ্যে আমরা বিভিন্ন সেগমেন্ট দিয়ে এই অনুষ্ঠান সাজিয়ে থাকি। আমরা দুইটি সেগমেন্ট নিয়ে সাজাই, একটি হচ্ছে মাদানী বাহার, আরেকটি হচ্ছে আজকের আমল। তো ইনশাআল্লাহ তাআলা প্রথমে আমরা মাদানী বাহার যে সেগমেন্ট রয়েছে এদিকে যাব, একটি মাদানী বাহার শ্রবণ করব, যে একজন ব্যক্তির ইনফিরাদি কোশিশ, নেকি দাওয়াত কিভাবে আরেকজন ব্যক্তির জীবনকে পরিবর্তন করে দেয়। হ্যাঁ দর্শকবৃন্দ, আমরা শুনলাম আম্বিয়ে কিরাম নেকি দাওয়াত দিয়েছেন, শুধু আম্বিয়ে কিরাম দিয়েছেন এমনটি নয়, আউলিয়ে কিরাম দিয়েছেন যুগে যুগে, বরঞ্চ আমাদের উপরে নেকি দাওয়াতের যে কাজটি রয়েছে এটাও কিন্তু আমাদের উপরে বর্তিয়েছে, আমরা এই কাজ আমাদেরও করা উচিত। তো আসুন আমরা শ্রবণ করি মাদানী বাহার। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আজকে যে মাদানী বাহার নিয়ে আলোচনা করব তা হচ্ছে ভারত ইন্ডিয়ার ইউপির মোরাদাবাদের একটি ঘটনা। এক ইসলামী ভাই তার বর্ণনা এরকম, আমি দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে সম্পৃক্ত হওয়ার পূর্বে গুনাহের যেই ডালপালা ছিল, গুনাহের যে সকল কাজ ছিল, এমন এমন গুনাহের কাজে আমি লিপ্ত ছিলাম। কিন্তু আলহামদুলিল্লাহ আজ্জাল, আমার এক ইসলামী ভাই যিনি দাওয়াত ইসলামের মোবালিক ছিল, সে আমাকে নেকি দাওয়াত দিল। নেকি দাওয়াত এভাবে দিল, আমার কিছু সমস্যা রয়েছিল, আমার হার্টের সমস্যা ছিল, এজন্য সে নেকি দাওয়াত দিল, আপনি মাদানী কাফেলায় সফর করুন, সেখানে দোয়া করুন। বর্ণিত হয়েছে বা অনেক ইসলামী ভাই কাছে এই কথা শোনা গিয়েছে যে মাদানী কাফেলায় সফর করে দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নিয়েছেন, তার সমস্যার সমাধান করে নিয়েছেন। এই কথা তার অন্তরে গিয়ে লাগলো যে এত সুন্দর এক পরিবেশ, যেখানে যাব, মাদানী কাফেলায় সফর করব, দোয়া করব, হয়তোবা আমার সমস্যার সমাধান হয়ে যাবে। ইসলামী ভাইয়ের নেকি দাওয়াত, এই দাওয়াতের কারণে সে কি করলো, মাদানী কাফেলায় সফর করার সৌভাগ্য অর্জন করলো। মাদানী কাফেলায় সফর করে তাহাজ্জুদের সময় সে আল্লাহ তাআলার দরবারে দোয়া করলো। যখন সে আল্লাহ তাআলার দরবারে দোয়া করলো, দোয়া করার পরে মাদানী কাফেলায় ইসলামী ভাইদের সাথে সে ছিল, সেখানে আল্লাহ তাআলার দরবারে সে সত্য অন্তরে তওবা করে নিল যে সে যে গুনাহের কাজগুলো করতো এই গুনাহের কাজগুলো আর করবে না। সে তওবা করে মাদানী কাফেলা থেকে ফিরে আসলো। মাদানী কাফেলা থেকে ফিরে আসার কিছুদিন পরে সে নিজের মানে স্বাস্থ্য, তার শরীর ভালো অবস্থায় পেল, যে না তার আগে যে সমস্যা ছিল সেই সমস্যা এখন আর দেখা দিচ্ছে না। সে ডাক্তারের শরণাপন্ন হলো, ডাক্তারের কাছে গেল, চেক আপ করালো, চেক আপ করানোর পরে দেখা গেল যে তার যে শারীরিক সমস্যা ছিল, হার্টের সমস্যা ছিল, সে হার্টের সমস্যাও দূর হয়ে গিয়েছে। তো দর্শকবৃন্দ, এই মাদানী বাহার শ্রবণ করলাম, একদিকে তো এই যুবক ইসলামী ভাইয়ের জীবন পরিবর্তন হয়ে গেল, মাদানী রঙে সে রঙিন হয়ে গেল, তার জীবন লাইফ চেঞ্জ হয়ে গেল, গুনাহের সাগর থেকে উঠে এসে সে নেকির কাজের মধ্যে সে লিপ্ত হলো, পাশাপাশি তার যেই অসুস্থতা রয়েছে আল্লাহ তাআলা তার ওই দোয়ার কারণে, দোয়ার বরকতে আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দিয়েছে। তো আল্লাহ তাআলা আমাদেরকেও নেকি দাওয়াতকে প্রচার প্রসার করার তৌফিক দান করুক।
আমিন আমিন।
সাল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু
তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
হ্যাঁ
দর্শকবৃন্দ, নূর হোসেন ভাইয়ের কাছে যাব, যে বিষয়ে আমরা শুনছিলাম শোয়েব আলাইহিসসালামের দাওয়াত দিয়েছেন শোয়েব আলাইহিসসালাম তার উম্মতদেরকে, তার উম্মতরা কি করেছে, দাওয়াত কবুল করেছে কি না, পাশাপাশি যারা দাওয়াত কবুল করেনি, এটা তো স্বাভাবিক, এটা দেখা যায় যে অন্যান্য আম্বিয়া কিরাম যারা ছিল বা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াতের কাজ করেছেন, নেকি দাওয়াতকে প্রচার প্রসার করেছে, ইসলাম গ্রহণ করেছে অনেকে, ইসলাম অনেকে গ্রহণ করেনি, তো এই দুটোটা মিলিয়ে থাকে। কিন্তু যারা ইসলাম গ্রহণ করেনি, যারা দাওয়াতকে কবুল করেনি, তাদের উপরে শাস্তি কিরূপ এসেছিল কিনা, এ ব্যাপারে আমরা নূর হোসেন ভাই থেকে শ্রবণ করবো।
নবী আম্বিয়া আলিহি সালাতামের দাওয়াতের উদ্দেশ্যই হচ্ছে তার কওমের সংশোধনের জন্য। তো হযরত শোয়াইব আলাইহিস সালামের যে নিঃস্বার্থ, যে আন্তরিকতার যে দাওয়াত ছিল তার কওমের প্রতি, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে দুই একজন অল্প সংখ্যক ব্যক্তি ছাড়া কওমে যে যারা প্রতিনিধি ছিল, নেতাগণ ছিল, তারা হযরত শোয়াইব আলাইহিস সালামের যে দাওয়াত, নেকির দাওয়াতকে তারা কর্ণপাত করলো না। তো এই বিষয়ে আয়াতে মোবারকা রয়েছে যে তারা আল্লাহর নবী হযরত শোয়াইব আলাইহিস সালামকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করলো, তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করলো, মানে অর্থাৎ আল্লাহর নবীকে তারা অপমান করলো। আর তারা বলতে লাগলো যেভাবে, এটা সূরা হুদের মধ্যে এসেছে, তোমার সালাত কি তোমাকে ওই কথা শিখায় যে যে আমরা আমাদের ওই সব উপাস্যর ইবাদত ছেড়ে দেই, আমাদের পূর্বপুরুষরা যুগ যুগ ধরে যে উপাস্যের ইবাদত করে আসছিল, অর্থাৎ পূর্বে যারা বাতিল মাবুদের যারা ইবাদত করে আসছিল, আমরা তাদের ইবাদত ছেড়ে দিব, আমাদের বাপ দাদা যারা ইবাদত করেছিল যাদের, তাদের ইবাদত আমরা ছেড়ে দিব, তোমার সালাত কি তোমাকে এই কথা শিখায়। তো এইভাবে করে আল্লাহর নবী হযরত শোয়েব আলাইহিস সালামকে তারা কি করতো, ব্যঙ্গ বিদ্রুপ করত। এরপর তারা বলতো যে আমাদের ধন সম্পদ ইচ্ছা মতো আমরা যা কিছু করে থাকি, আজ আজকে আমরা তোমার কথায় সেগুলোর বিষয়ে আমরা কি করব, আজকে আমরা সংকুচিত করব। অর্থাৎ আল্লাহর নবী হযরত শোয়েব আলাইহিস সালাম তাদেরকে বলেছিল যে তোমরা সম্পদ হালাল ভাবে উপার্জন করো, হারাম থেকে বেঁচে থাকো, এবং সম্পদকে তোমরা সঠিক কাজে ব্যবহার করো। তো এইভাবে যখন আল্লাহর নবী হযরত শোয়েব আলাইহিস সালাম তাদেরকে বলতে লাগলো, তারা উল্টো প্রতি উত্তর প্রদান করলেন। এইভাবে করে আল্লাহর নবী হযরত শোয়েব আলাইহিস সালামের দাওয়াতের যে ফলশ্রুতি, তার পুরোটাই উল্টোটা হয়েছিল। এরপর তারা আল্লাহর নবীকে তারা সব সময় মানসিক ভাবে হোক, দৈহিক ভাবে হোক, নির্যাতন করতে লাগলো, যেটা আল্লাহ তাআলার অসন্তুষ্টির কারণ হয়ে দাঁড়িয়েছিল, আল্লাহ তাআলার নারাজ, আল্লাহ তাআলা তাদের প্রতি নারাজ হয়ে গিয়েছিল। দ্বিতীয় যে বিষয়টি সোহেল ভাই, যে ইবাদত কবুল হওয়ার জন্য কিন্তু রুজি হালাল হওয়া শর্ত, কিন্তু এই যে কম, তারা আল্লাহর নবীর যে হুকুম ছিল যে তোমরা হালাল রিজিক অন্বেষণ করো, হালাল রিজিক তালাশ করো, কিন্তু তারা তাদের নবীর কথায় কর্ণপাত করেনি। হযরত শোয়েব আলাইহিস সালাম যখন তাদেরকে বলতে লাগলো, তো তারা কর্ণপাত করলো না, উল্টো তাদেরকে বিদ্যাঙ্গুল দেখালো। তো ওই কম হযরত শোয়েব আলাইহিস সালামকে বলতে লাগলো, তুমি যদি যে জাতিগোষ্ঠীর, মানে আল্লাহর নবী হযরত শোয়েব আলাইহিস সালামের যে বংশের মধ্যে এসেছিলেন, তারা ছিলেন খুবই সম্মানিত এবং খুবই প্রভাবশালী। তো ওই কম বলতে লাগলো, তুমি যদি এই বংশ জাতিগোষ্ঠীর না হতে, তাহলে পূর্বেই আমরা তোমাকে এখান থেকে বের করে দিতাম। তো আল্লাহর নবী হযরত শোয়েব আলাইহিস সালাম কি বললো, হে আমার কম, আমার জাতিগোষ্ঠী কি তোমাদের নিকট আল্লাহর চেয়ে অধিক ক্ষমতাশালী? আরে আমার বংশের থেকে তো আমার আল্লাহ তাআলা অধিক ক্ষমতাশালী, আর তোমাদের সকল কাজ তো আমার আল্লাহ তাআলার আয়ত্তাধীন রয়েছে। তো আল্লাহর নবীর এই দাওয়াত তাদের কাছে পছন্দ হলো না, তারা উল্টো আল্লাহর নবীকে বিদ্রুপ করতে লাগলো।
আচ্ছা নূর হোসেন ভাই, আপনার কাছে আসবো এই ব্যাপারে যে শোয়েব আলাইহিসসালাম তার উম্মতদের মাঝে যে নেকি দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিয়েছেন, এই দাওয়াতগুলো তার উম্মতরা কবুল করেনি। তো এটা স্বাভাবিক যে অন্যান্য আম্বিয়া কিরামের যারা উম্মত ছিল তাদের উপরে বিভিন্ন আযাব এসেছিল, আমরা অন্যান্য পর্বে শুনেছি। তো শোয়েব আলাইহিসসালামের উম্মত যারা ছিল তাদের মাঝে কিরকম আযাব এসেছিল,
যে এই ব্যাপারেও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল শুআরার মধ্যে আলোচনা এসেছে। তো আফসোসের বিষয় হচ্ছে এরা এমনই দুর্ভাগা ছিল, এরা নিজেরাই আল্লাহ তাআলার আযাবকে আনন্দে আমন্ত্রণ জানিয়েছে। সূরাতুল শুআরার মধ্যে এসেছে সোহেল ভাই, যার আয়াত মোবারকের সারাংশ কিছু এরকম, নিঃসন্দেহে তুমি জাদুগ্রস্তের অন্যতম, অর্থাৎ তারা আল্লাহ নবীকে জাদুঘর হিসেবে আখ্যায়িত করেছিল মাজাল্লা, তুমি আমাদের মতো একজন মানুষই আর কিছু নও। তো তারাও আল্লাহর নবীকে নিজেদের মতো মনে করেছিল। হ্যাঁ, তো এরপর তারা বলেছিল যে আমাদের ধারণা তুমি অবশ্যই মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত, এক্ষুনি যদি তুমি সত্যবাদী হও তবে আকাশের কোনো এক টুকরা আমাদের উপর ফেলে দাও। তো এইভাবে করে এই মাদাইনবাসী তারা আল্লাহর নবী হযরত শোয়েব আলাইহিস সালামকে আযাবের জন্য বলল, দেখাতে বলল যে আল্লাহর নবীও দোয়া করলেন যে আল্লাহ তুমি শ্রেষ্ঠ ফয়সালাকারী, তুমি আমাদের মধ্যে ফয়সালা করে দাও যে কে সত্য কে মিথ্যা। তো এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সুন্দরভাবে উনি বর্ণনা করেন যে আহলে মাদাইন উপরে প্রথম 7 দিন এমন আল্লাহ তাআলা এমন গরম চাপিয়ে দেন যেটার কারণে ওই মাদাইনবাসী তারা গরমের কারণে, উত্তপ্তার কারণে তারা অতিষ্ঠ হয়ে গিয়েছিল। তো এভাবে করে তারা ছটফট করতে লাগলো, 7টা দিন তাদের মধ্যে আল্লাহ তাআলা গরমের আযাব দিয়ে দিল। আচ্ছা, এরপর কি করলো? আল্লাহ তাআলা ওই মাদাইনবাসীর প্রতি একটা ঘন কালো মেঘ তাদের কাছে পাঠিয়ে দিল, আকাশের একটা খণ্ড মেঘ। ওই মেঘটা, ওই মেঘের মধ্যে ছিল আল্লাহ তাআলার রহমতের কিছুটা হাওয়া, ছিল আল্লাহ তাআলার রহমত বর্ষণ হচ্ছিল। তো তারা এটা মনে করে ওই মেঘের খণ্ডের মধ্যে সবাই চলে গিয়েছিল। আফসোসের বিষয় হচ্ছে মূলত এটা ছিল আল্লাহ তাআলার আযাব, আর ওইখান থেকে আল্লাহ তাআলা আগুনের বৃষ্টি তাদের উপর নিক্ষেপ করলো, এবং সাথে সাথে ওই মেঘখণ্ডের মধ্যে যারাই ছিল তারা ওইখানে জ্বলে পুড়ে ছাই ছাই হয়ে গেল। তো এত বড় আযাব। এরপর এসেছে বর্ণনার মধ্যে, তাদের উপর নেমে আসে এক বজ্র নিনাদ। মাদাইনবাসীর প্রতি আল্লাহ তাআলা এমন গজব আসমান থেকে করলো যেটাকে আমরা আমাদের পরিভাষায় বলি বজ্রপাত, যেভাবে এই বজ্রপাত আল্লাহ তাআলা করলো। তো এমন হলো যে সোহেলবাই ওই কওমের প্রতি এমন আযাব আসলো এই বজ্র নিনাদ জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে, যে এমন ভাবে আযাব হলো তারা এমন নিশ্চিন্ন হলো যে পূর্ব ওই জাতি যে ছিল এমন কোন চিহ্ন সেখানে ছিল না। তো এমন ভাবে আল্লাহ তাআলা আযাব প্রেরণ করলো যে কোন জাতি এখানে যে বসবাস করেছিল, কোন অট্টলিকা ছিল, বড় বড় দালান ছিল, আল্লাহ তাআলা সবকিছু নিঃশেষ করে দিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই এই পথ দিয়ে যেতেন আল্লাহ রাসূল সেখান থেকে তাড়াতাড়ি অতিক্রম হওয়ার জন্য বলতেন সকলকে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে সোহেল ভাই এখনো ওই জায়গাটা দৃশ্যমান আছে, কিন্তু বস্তুবাদী লোকেরা এখন সেটাকে পর্যটন এরিয়া বানিয়ে রেখেছে। কিন্তু আল্লাহ তাআলার হুকুম হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে চিন্তাশীলদের জন্য, এটা খুব চিন্তার বিষয় যে আল্লাহ তাআলা এই বিষয়গুলো এখনো দৃশ্যমান কেন রেখেছে, যাতে করে আমরা দুনিয়ার মধ্যে যারা মুমিন রয়েছে, মুসলমান রয়েছে, যাতে এই বিষয়গুলো আমরা নিয়ে চিন্তা করি।
আসলে বাস্তবে কি দর্শক বৃন্দ, আমরা যদি চিন্তা করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো আল্লাহ তাআলা আমাদের জন্য যে নিদর্শন রেখেছেন এগুলো আমাদের জন্য শিক্ষার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে এ থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। দর্শক বৃন্দ, নেকি দাওয়াত সম্পর্কিত আমরা শ্রবণ করলাম শোয়েব আলাইহিসসালাম এবং তার যে কম তার জাতি ছিল তাদের যেই নেকি দাওয়াত প্রদান এবং তাদের যেই কার্যকলাপ এ সম্পর্কে শ্রবণ করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো স্মরণ রেখে চিন্তা করে নিজেদেরকে নেকি দাওয়াতের প্রতি উৎসাহিত হওয়ার তৌফিক দান করুক। দর্শক বৃন্দ, আমরা প্রতিটি পর্বে একটি করে সেগমেন্ট আরো নিয়ে থাকি যার নাম হচ্ছে আজকের আমল। তো নূর হোসেন ভাই থেকে আমরা আজকের আমল সম্পর্কে জানবো তিনি আমাদেরকে কোন আমলের প্রতি উৎসাহ প্রদান করেন, আমরা নিজেরা এর উপর আমল করার দ্বারা চেষ্টা করে যাই, এগুলো যদি আমাদের কার্যক্রমের মধ্যে নিয়ে আসি ইনশাআল্লাহ তাআলা অনেক নেকি অর্জিত হবে, পাশাপাশি আমাদের অনেক উপকার এবং লাভ হবে ইনশাআল্লাহ তাআলা। তো নূর হোসেন ভাই আপনার কাছে আসবো, আজকের আমল সম্পর্কে আমাদেরকে কিছু বলুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ইনশাআল্লাহ আজকে আমরা যে আমলের বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে রাতের নামাজ। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ফরজ নামাজের পরে উত্তম নামাজ হলো রাতের নামাজ। রাতের নামাজের মধ্যে এক প্রকার নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। তো তাহাজ্জুদের নামাজ মূলত হচ্ছে রাতের এশার নামাজের পরে শয়ন করার পরে যে নামাজ পাঠ করা হয় সেটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ, শয়ন করার পূর্বে কিন্তু নয়। অনেকে আমরা মনে করি যে তাহাজ্জুদের নামাজ আমরা এশার নামাজের পরে শোয়ার আগে পড়ে নিব, তো সেটা তাহাজ্জুদের নামাজ হিসেবে গণ্য হবে না।
অর্থাৎ তাহাজ্জুদের জন্য কিছুটা নিদ্রা যাওয়ার শর্ত
তাহাজ্জুদের বিষয় এসেছে কমপক্ষে 2 রাকাত পড়া যাবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত পড়েছেন, এ বিষয়ে হাদিসে মোবারকা রয়েছে, বাহারে শরীয়তের মধ্যে এটা রয়েছে। আর তাহাজ্জুদের নামাজ আমরা যে কেরাত পাঠ করব সে বিষয়ে আমাদের স্বাধীনতা রয়েছে, যাদের কোরআন কারীম মুখস্থ রয়েছে তারা চাইলে সেখান থেকে আয়াতে মোবারকা পাঠ করে কিতাবের মধ্যে যেটা এসেছে সহজ করে সাধারণ মানুষের জন্য যে প্রতি রাকাতে সুরা ফাতিহার পর সুরা ইখলাস তিনবার করে প্রতি রাকাতে পাঠ করা। তো তাহাজ্জুদের বরকত, এটা হাদিসে মোবারকের মধ্যে, কিতাবের মধ্যে অসংখ্য বরকত রয়েছে। তো আমরা চেষ্টা করি, আর তাহাজ্জুদ নামাজ এমন একটা নামাজ যে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার যে ঘনিষ্ঠতা, আল্লাহ তাআলার সাথে যে বান্দার যে সম্পর্কতা, সেটা আরো সুদৃঢ় করে দেয়। তো চেষ্টা করি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা ফরজ নামাজের পাশাপাশি আমরা প্রতিদিন তাহাজ্জুদ নামাজ আদায় করার,
আল্লাহ তাআলা আমাদেরকে তাহাজ্জুদের নামাজ আদায় করার তৌফিক দান করুক। পাশাপাশি যে ব্যাপারে আজকে আমরা মাদানী ফুল শ্রবণ করলাম, এই সম্পর্ক আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণে রেখে আমাদেরকে নেকি দাওয়াতকে প্রচার প্রসার করার তৌফিক দান করুক। আজকে যেহেতু সময় একেবারে শেষে চলে এসেছে, বিদায় নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।